শাইখ আহমেদ মুসা জিব্রিলের তাওহীদ সিরিজের বাংলা অডিও লেকচার সিরিজ পরিবেশিত হচ্ছে মুবাশশিরিন মিডিয়ার সৌজন্যে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বাদ, গত পর্বে আমরা চতুর্থ মূলনীতিটির আলোচনা শুরু করেছিলাম। চতুর্থ মূলনীতিটি হচ্ছে সাবর। আমরা সেই আলোচনাই কন্টিনিউ করছি এই পর্বে ইনশাআল্লাহ তাআলা। একটি সরল নীতির কথা বলছি, পরীক্ষা নেই এমন জীবনের প্রত্যাশা করবেন না আপনারা। আপনি সঠিক মানহাজ কিংবা সঠিক পথের উপর থেকে দাওয়া প্রদান করছেন, অথচ আপনার দাওয়ার পথ মসৃণ ও লাল গালিচা বেছানো থাকবে এমনটা কখনো আশা করবেন না। কখনোই এমন আশা করবেন না এবং আরাম ও ভোগবিলাসকে আপনার জীবনে কিছুতেই ঠাঁই পেতে দেবেন না। হকের উপর দাওয়া প্রদানে আপনাকে যেসব দুঃখ দুর্দশা ও কষ্ট ভোগ করতে হবে তার মোকাবেলায় এখন থেকেই নিজেকে গড়ে তুলুন, আর সেজন্য আপনার দরকার মজবুত ঈমান ও সাবর। নবী ইউসুফ আলাইহিসসালামের পাঠশালা নামক লেকচারে আমি বলেছিলাম যে আল্লাহর কাছে কখনোই পরীক্ষা চাইবেন না, বরং আল্লাহর কাছে দোয়া করুন তিনি যেন আপনাকে পরীক্ষা থেকে বাঁচিয়ে রাখেন এবং আপনার অন্তরে ঈমান ও সবর পূর্ণ মাত্রায় দান করেন। আর তা শুধু ইলম অর্জনের মাধ্যমেই সম্ভব। এই কারণেই আমরা ইলম অর্জন করি, যেন এর সাহায্যে আমরা কঠিন পরীক্ষার মুহূর্তেও অবিচল থাকতে পারি। ওয়াল্লাহি, আমি এমন কয়েকজনকে চিনি যাদেরকে নানা ফিতনা, অত্যাচার ও কষ্ট ভোগ করতে হয়েছিল এবং তারপর তারা হকের উপর টিকে থাকতে ব্যর্থ হয়েছেন। তারা এ সময়কার বেশ পরিচিত মুখ এবং আপনারা হয়তো তাদেরকে মিডিয়াতেও দেখে থাকবেন। কখনোই তাদের মতো হবেন না যাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল হাজ্জে বলেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হারফ ফাইন আসাবাহু খায়রুন ইতমাআন্নাবি ওয়া ইন আসাবাতহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহিহি খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। এবং মানুষের মধ্যে কেউ কেউ সংশয়ের সাথে আল্লাহর ইবাদত করে, সে যদি কল্যাণ প্রাপ্ত হয় তবে এতে সে প্রশান্তি লাভ করে, কিন্তু যদি কোনো বিপর্যয় তার উপর আপতিত হয় সে তার পূর্বাবস্থায় ফিরে যায়, অর্থাৎ ঈমান আনার পর আবার কুফরিতে ফিরে যায়। ইহকাল ও পরকাল উভয় স্থানেই সে ক্ষতিগ্রস্ত হয়, এটাই সুস্পষ্ট ক্ষতি। ওয়ামিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হারফ, মানুষের মধ্যে কেউ কেউ সংশয়ের সাথে আল্লাহর ইবাদত করে, অর্থাৎ ব্যাপারটা এমন যে আপনি সাগর পাড়ের কোনো উঁচু পর্বতের ধার ঘেঁষে কিংবা একটি টেবিলের কিনারার ন্যায় সরু রাস্তা ধরে হাঁটছেন। সে যদি কল্যাণ প্রাপ্ত হয় এবং সবকিছু তার ইচ্ছে মতো ঘটে তবে এতে সে প্রশান্তি লাভ করে, ওহ আমি তো মুমিন এবং আমি প্রশান্তি অনুভব করছি, কিন্তু যদি কোনো বিপর্যয় তার উপর আপতিত হয় সে তার পূর্বাবস্থায় ফিরে যায়। ইহকাল ও পরকাল উভয় স্থানেই সে ক্ষতিগ্রস্ত হয়। দুনিয়াতে সে বিপর্যস্ত হয়েছে, পাশাপাশি আল্লাহ তার জন্য যা নির্ধারণ করেছেন এর উপর অসন্তুষ্ট হবার কারণে সে আখিরাতেও বিপর্যস্ত হয়। আল্লাহুম্মা সাব্বিতনা, আল্লাহুম্মা সাব্বিতনা। এরা যদি নিজেদের চাহিদা মোতাবেক ধন, সুনাম, খ্যাতি, সম্পদ, সম্মান ও তাদের অনুসারীদের পেয়ে যায় তবে এরা মুমিনদের স্বাভাবিক গতিপথে মিশে থাকে, কিন্তু হঠাৎ যদি তারা কোনো পরীক্ষার সম্মুখীন হয় তবে তারা তাদের পথ ছেড়ে দেয়। এখনকার অনেক দায়ীকে আপনি বলতে শুনবেন যে তারা বলে, আমি ভাই সুখে থাকতে চাই এবং আমি আমার স্ত্রী সন্তানদের নিয়ে থাকতে চাই, আমি আর কোনো পরীক্ষা কিংবা ফিতনায় জড়াতে চাই না। অথচ এরা ফিতনার কিছু দেখেইনি, ফিতনার ধারে কাছেও এরা ঘাসেনি, এমনকি ফিতনার গন্ধও এরা পায়নি। আবার আপনারা এমন লোকও পাবেন যারা বলে, দাওয়া আমার জন্য না। আসলে মাত্র কয়েকদিন আগেও আমি একজনকে বলতে শুনেছি যে মসজিদে যাওয়ার কারণে যদি আমার উপর নজরদারি করা হয় তাহলে আমি আর মসজিদেই যাব না। আহাসিবান নাসু আই ইউতরাকু আই ইয়াকুলু আমান্না ওয়াহুম লা ইউফতানুন। মানুষ কি মনে করে যে তারা এ কথা বলেই অব্যাহতি পেয়ে যাবে যে আমরা বিশ্বাস করি এবং তাদেরকে পরীক্ষা করা হবে না? একজন দায়ী, একজন মুসলিম অবশ্যই আল্লাহ এবং তার রাসূলের দেখানো পথের অনুসরণ করে এবং একই সাথে এর সাথে সংশ্লিষ্ট দায়িত্বগুলোকেও সে মেনে নেয়। একজন দায়ী হক পথের অনুসরণ করে এবং এ পথের সকল ভার সে বহন করে নেয়। আল্লাহ তার জন্য যে পরিণতিই নির্ধারণ করুন না কেন সে উদার ও প্রশস্ত বুকে তা গ্রহণ করে নেয় এবং সে ঘোষণা করে, আমি একজন মুমিন। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালাইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালাইয়ালামান্নাল কাযিবিন। এবং নিঃসন্দেহে আমি তাদেরকেও পরীক্ষা করেছি যারা তাদের পূর্বে ছিল, আল্লাহ অবশ্যই জেনে নেবেন যারা সত্যবাদী এবং নিশ্চয়ই জেনে নেবেন মিথ্যুকদেরকে। সূরা আল আনকাবুতের এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ অবশ্যই সত্যবাদী ও মিথ্যাবাদীদেরকে জেনে নেবেন, যদিও তিনি আগে থেকেই সমস্ত ব্যাপারে অবহিত আছেন। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াসসালামরাও নানা পরীক্ষা ও ক্ষতির সম্মুখীন হয়েছেন, আপনাদেরকেও এগুলোর সম্মুখীন হতে হবে। উলুল আজমের এমন একজন রাসূলও পাবেন না যাদের দাওয়ার পথে আরাম আয়েশ ভোগ বিলাস ও লাল গালিচা বেছানো ছিল। এটা উলুল আজমের ইচ্ছা ছিল না। সমগ্র সৃষ্টির মধ্যে তাঁর সবচেয়ে প্রিয় বান্দাদের বেলাতেও আল্লাহ এটা করেননি, কোনো একজন রাসূলের ক্ষেত্রেও এমনটা ঘটেনি। আর আমরা যখন দাওয়ার কথা বলি তখন সর্বপ্রথম আমাদের মনে কাদের চিন্তা আসে? দাওয়ার ক্ষেত্রে আমাদের আদর্শ কারা? আল্লাহর রাসূলরাই হলেন আমাদের আদর্শ। আপনারা কি এমন কোন রাসূলের কথা জানেন যিনি তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো দুঃখ কষ্ট ভোগ করেননি? তারা আমাদের আদর্শ, দাওয়ার ক্ষেত্রে একমাত্র তারাই আমাদের অনুসরণীয়। আজকে এমন অনেককেই দেখা যায় তারা দাওয়াকে তাদের পেশা ও ক্যারিয়ার হিসেবে নিয়েছে, জনপ্রিয়তা ও প্রতিপত্তি অর্জনই তাদের উদ্দেশ্য, আর তাই এরা সর্বদা যুগের সাথে তাল মিলিয়ে চলে। জনপ্রিয়তা লাভের জন্য তারা যে কোনো আদর্শকে গ্রহণ করতে পারে, এটাই তাদের দিন। আপনি হকের উপর থেকেও যদি আপনার কোনো শত্রু না থাকে এবং আপনার জীবনে কোনো ফিতনা কিংবা বিপর্যয় না আসে, তবে একাকী কিছু সময় কাটান নিজের সাথে এবং বারবার ভেবে দেখুন আপনি আসলেই হকের উপর আছেন তো। وَكَذَلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوًّا شَيَاطِينَ الْإِنْسِ وَالْجِنِّ يُحْيِي بَعْضُهُمْ إِلَى بَعْضٍ زُخْرُفَ الْقَوْلِ غُرُورًا وَلَوْ شَاءَ رَبُّكَ مَا فَعَلُوهُ فَذَرْهُمْ وَمَا يَفْتَرُونَ এমনি ভাবে আমি প্রত্যেক নবীর জন্য শত্রু হিসেবে সৃষ্টি করেছি শয়তান মানুষ ও জিনদের মধ্য থেকে। তারা ধোঁকা দেওয়ার উদ্দেশ্যে একে অপরকে চমকপ্রদ কথা বলে। যদি আপনার পালনকর্তা চাইতেন তবে তারা এ কাজ করত না, সুতরাং তাদেরকে তাদের মিথ্যার উপর ছেড়ে দিন। সূরা আল আনআমের আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লিকুল্লি নাবিয়িন আদু, অর্থাৎ প্রত্যেক নবীর জন্য শত্রু, সুতরাং আপনাদেরও অবশ্যই শত্রু থাকতে হবে। শায়াতিন, আমাদের মধ্যে কেউ কেউ মনে করে শায়াতিন কেবল জিনদের মধ্য থেকেই হয়, কিন্তু লক্ষ্য করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে এদেরকে চিহ্নিত করেছেন। শায়াতিন শুধুমাত্র জিনদের মধ্য থেকেই না, বরং আল্লাহ তাআলা বলছেন যে শায়াতিন আল ইনসি ওয়াল জিন, মানুষ ও জিনদের মধ্য থেকে। সুতরাং আমরা কেউই এই কথা বলতে পারবো না যে শয়তান বলতে কেবল জিনদেরকেই বুঝিয়ে থাকে। আরেকটি সাদৃশ্যপূর্ণ আয়াত হচ্ছে সূরা আল ফুরকানের এই আয়াত, وَكَذَلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِيِّنَ عَدُوًّا مِّنَ الْمُجْرِمِينَ وَكَفَى بِرَبِّكَ هَادِيًا وَنَصِيرًا এমনি ভাবে আমি প্রত্যেক নবীর জন্য মুজরিমুন, অর্থাৎ কাফির, মুশরিক, জালিম ইত্যাদির মধ্য থেকে শত্রু সৃষ্টি করেছি। আপনার জন্য পথ প্রদর্শক ও সাহায্যকারী রূপে আপনার পালনকর্তাই যথেষ্ট। সুতরাং তাদের অবশ্যই শত্রু ছিল, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্না। আপনি আল্লাহর সুন্নাতে কোনো রূপ পরিবর্তন আনতে পারবেন না। এরা ছিল কাফির, মুশরিক এবং এখনকার সময়ে আমাদের মাঝে আছে মডারেট এবং মডার্নিস্টরা, এবং আরো অনেকে আছে যাদের ব্যাপারে আল্লাহ তাআলাই উত্তম জ্ঞান রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লিকুল্লি, অর্থাৎ প্রত্যেক। এই প্রত্যেকজন কারা? আমি কিংবা আপনাদের কেউ? না, তারা হলেন ওই সমস্ত ব্যক্তি যারা আমার ও আপনার চেয়ে উত্তম, তারা দাওয়ার আদর্শ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি প্রত্যেক নাবীর জন্য শত্রু নিযুক্ত করে থাকেন, তাহলে একজন মুসলিম যে হকের উপর আছে, আপনি কিভাবে আশা করেন যে তার কোনো শত্রু থাকবে না এবং তাকে কোনো সমস্যা, দুঃখ, কষ্ট ও ফিতনার মধ্য দিয়ে যেতে হবে না? আপনাদের কাছে যদি কোনো এর ব্যাখ্যা থাকে তবে আমাকে দয়া করে বুঝিয়ে বলুন। আজকে আমরা যেসব ভণ্ড মূর্খদের দেখতে পাই, এরা মনে করে যে এরা সবাইকে তাদের প্রতি খুশি রাখতে পারবে এবং নিজেদের কল্পনার জগতে মনে মনে তারা চিন্তা করে যে তারা সব মানুষকে ঐক্যের কোনো এক গণ্ডিতে নিয়ে আসবে। তারা নিজেদেরকে নতুন মাসিহ মনে করে, যার এমন কোনো শক্তি ও জ্ঞান রয়েছে যা দ্বারা সে সবাইকে তার গণ্ডির মাঝে নিয়ে আসতে সক্ষম হয়। তারা মনে করে তাদের এমন কোনো যোগ্যতা বা সক্ষমতা আছে যা আমাদের রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল না। সবাই একসাথে মিলেমিশে হাসি খুশি অবস্থায় থাকবে, সবার দৃষ্টিভঙ্গি একই হবে, সবার অবস্থান একই হবে। তারা সমগ্র দুনিয়াকে মিথ্যা অজুহাতের ভিত্তিতে এক করতে চায় এবং এর বিনিময়ে আসলে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসন্তুষ্টি কামাই করে। তাদেরকে দাওয়া দেবার মূল নীতিগুলো শেখানো উচিত। শুধুমাত্র দাওয়াই না, বরং দিনের মৌলিক বিষয়গুলো তাদের শেখা প্রয়োজন। আপনি যখন দাওয়ার পথকে আলিঙ্গন করবেন এবং খাঁটি ইমান ও হক মানহাজকে আঁকড়ে ধরবেন, আপনার অবশ্যই শত্রু থাকবে। এবং আজকের দিনে আমরা দেখি যে কেউ যদি সত্য উচ্চারণ করে এবং সে যদি নির্ভেজাল তাওহীদের অনুসারী হয়, তবে কাফিরদের আগে তথাকথিত মুসলিমরাই বরং তাদের শত্রুতায় সবচেয়ে বেশি এগিয়ে আসে। কুরআনে এই শত্রু থাকার ব্যাপারটি দুবার উল্লেখ করা হয়েছে, নিশ্চয়ই তা গুরুত্ব বহন করে। সূরা আল মুতাফফিফিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাযুন ওয়া ইযা ইনকালাবু ইলা আহলিহিম ইনকালাবু ফাকিহিন ওয়া ইযা রাআউহুম ক্বালু ইন্না হাউলাই লাদাল্লুন। নিঃসন্দেহে দুনিয়ার জীবনে অপরাধীরা বিশ্বাসীদেরকে উপহাস করত এবং তারা যখন তাদের কাজ দিয়ে যেত তখন তারা একে অপরের দিকে চোখ টিপে ইশারা করত। যখন তারা পরিবার পরিজনের কাছে ফিরত তখনও হাসাহাসি করতে করতে ফিরত। আর যখনই তারা বিশ্বাসীদের কাউকে দেখত তারা বলত, নিশ্চয়ই এরা তো বিভ্রান্ত হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিঃসন্দেহে দুনিয়ার জীবনে অপরাধীরা বিশ্বাসীদেরকে উপহাস করত। আমরা সকলেই জুজাম্মার এই আয়াতটি পড়েছি এবং এই আয়াতটি আমাদের অনেকেই মুখস্থ আছে, কিন্তু আমরা কি কখনো এই আয়াতটি চিন্তা করে দেখেছি? এরপরে আল্লাহ বলছেন যে তারা যখন তাদের কাজ দিয়ে যেত তখন একে অপরের দিকে চোখ টিপে ইশারা করত। আল্লাহ এখানে কাফিরদের প্রতি ইঙ্গিত করছেন যে তারা মুমিনদের সাথে এমন আচরণ করত। সুবহানাল্লাহ, আজকে আমাদের মাঝে এক শ্রেণীর লোক আছে যারা নিজেদেরকে মুমিন দাবি করে থাকে, অথচ তারা খাঁটি তাওহীদে বিশ্বাসীদের সাথে ওদের মতোই আচরণ করে। নির্ভেজাল তাওহীদে বিশ্বাসী সত্যপন্থীরা আজ আগুন্তুকদের মাঝে আগুন্তুক, এমনকি তাদের মাঝেও এরা আগুন্তুক। তারা নির্ভেজাল তাওহীদের উপর আমলকারীদের হকপন্থীদেরকে দেখে বলে, নিশ্চয়ই এরা তো বিভ্রান্ত হয়ে গেছে। সেটা কিভাবে? ইন্নাহা উলাইলা দল্লুন। দল্লুন শব্দের অর্থ কি? এর মানে হল তারা পথভ্রষ্ট হয়েছে। ওরা তাদেরকে তাকফিরি, খারেজি ইত্যাদি বলে বেড়ায়। আপনারা যদি তাদেরকে বলেন যে ঠিক আছে ভাই, আপনারা যেহেতু তাদেরকে এসব নামে ডাকছেন, তাহলে বলুন আলিমদের মতানুসারে তাকফিরের সংজ্ঞা কি, দেখবেন যে তারা কিছুই বলতে পারছে না। তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় সালাফদের আলিমদের মতে খারিজিদের কি কি বৈশিষ্ট্য থাকতে পারে, তারা বলতে পারবে না। আসল ব্যাপার হল এরা কিছু মোরককে ডাকাডাকি করতে শুনেছে, তাই তারাও ওদের সাথে সুর মিলিয়েছে। আমি বরং তাদেরকে একটু বেশি সম্মান দিতে চাচ্ছি। আমি বলিনি যে তারা কুকুরের পালকে ঘেউ ঘেউ করতে শুনেছে, অমনি তারাও তাদের মতো ঘেউ ঘেউ আরম্ভ করেছে। আমি বরং বলছি যে এরা মোরগের ডাক শুনেছে, তাই এরাও সেই সাথে সুর মিলিয়েছে। কোন রকম আল্লাহর ভয় ছাড়াই এরা মুহূর্তের মধ্যে তাদের উদ্দেশ্যে এসব ট্যাগ ছুড়ে দেয়। যাই হোক, আপনি যদি মুমিন হয়ে থাকেন, হকের উপর প্রতিষ্ঠিত ও অবিচল থাকেন, তবে আপনি অবশ্যই পরীক্ষিত হবেন এবং আপনাকে এর উপরে সবর রাখতে হবে। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। নিঃসন্দেহে দুনিয়ার জীবনে অপরাধীরা বিশ্বাসীদেরকে উপহাস করত। যখন পরীক্ষার সম্মুখীন হবেন, এই আয়াতগুলোকে আপনাদের চোখের সামনে মেলে ধরুন। আমার কাছে অনেকেই তাদের এ ধরনের নানা সমস্যা নিয়ে আসেন। হ্যাঁ, পরামর্শ করা খারাপ না, কিন্তু আপনারা এই আয়াতগুলোর কথা সব সময় মনে রাখবেন। আপনি যদি হকের উপর থাকেন এবং এ ব্যাপারে নিশ্চিত হন যে আপনি কুরআন ও সুন্নার নির্ধারিত পথে, সাহাবা ও তার অনুসারীদের পথের উপর আছেন, তারপরেও তারা আপনার সাথে নানা রকমের ট্যাগ জুড়িয়ে দেয়, হাসি তামাশা ও বিদ্রুপ করে, তবে এই আয়াতগুলোর প্রতি আপনার দৃষ্টি নিবদ্ধ করুন। তারা আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করে, আপনার ক্ষতি সাধন করে, কিন্তু আপনি যদি সবর করেন তবে এর ফলাফল হিসেবে আপনি কি পাবেন? এবং আল্লাহ তাআলা আপনাকে ঠিক সেই দিনটির জন্যই অপেক্ষা করতে বলছেন। আল্লাহ বলেন, ফালইয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন। আজ যারা বিশ্বাসী তারা কাফিরদেরকে উপহাস করছে। আল্লাহু আকবার। আমরা এখন দুনিয়াতে তাদের কাউকে নিয়ে হাসি তামাশা কিংবা ঠাট্টা করতে যাচ্ছি না, কিন্তু পরকালে মুমিনরাই ওদেরকে নিয়ে উপহাস করবে। আজকে যদি তারা আপনাকে নিয়ে হাসি ঠাট্টা ও উপহাস করে, সেদিন আপনি তাদেরকে নিয়ে পাল্টা হাসি তামাশা ও উপহাস করবেন। আবার সূরা আল বাকারায় আছে, আল্লাহু ইয়াস্তাহজিহু বিহিম, আল্লাহ তাদের সাথে উপহাস করেন। ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ বলেন, আল কলবি সূরা আল মুতাফফিফিনের ওই আয়াতের ব্যাপারে আবু সালেহকে মন্তব্য করতে শুনেছেন। আবু সালেহ বলেছেন, এটা জাহান্নামে তাদের প্রাত্যহিক আজাবের সাথে উপরি পাওনা হিসেবে যোগ করা হবে। জাহান্নামের দরজাসমূহ খুলে দেয়া হবে এবং তাদেরকে চলে যেতে বলা হবে, এবং জাহান্নামীরা তখন দ্রুত বেগে দরজার দিকে ছুটে যাবে। যে মুহূর্তে তারা দরজার কাছে পৌঁছাবে, তৎক্ষণাৎ তা বন্ধ করে দেওয়া হবে। মুমিনরা তাদেরকে এই অবস্থায় দেখে হাসাহাসি করবে। থাকবে, জান্নাতে জানালা থাকবে, তাই জান্নাতিরা জাহান্নামীদেরকে সেই জানালা দিয়ে দেখতে পারবে। এবং আবু সালে বলেন এটাই হচ্ছে উক্ত আয়াতের ব্যাখ্যা, ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন, আজ যারা বিশ্বাসী তারা কাফেরদেরকে উপহাস করছে। ওয়াল্লাহি আমাদের কাছে সেই দিনের চেয়ে আকাঙ্ক্ষিত আর কোনো কিছুই হতে পারে না যেদিন ইনশা আল্লাহু তাআলা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারা দেখতে পারব। এটাই হলো জান্নাতীদের প্রথম দর্শন। দ্বিতীয় যেটি আমরা দেখব তা হলো সিংহাসনে বসে জান্নাতের জানালা দিয়ে আমরা এই মনোরম দৃশ্য দেখতে থাকব। আমাদের হাতে থাকবে দুধের শরবত, মধু ও পানীয় বিশিষ্ট গ্লাস। আমরা জাহান্নামীদের প্রতি তাকাব যারা দিনের পর দিন বিরামহীনভাবে আমাদের অত্যাচার করেছিল, আমাদের ক্ষতি করেছিল এবং তারা আমাদেরকে নিয়ে উপহাস করত ও আমাদেরকে হত্যা করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অপরাধগুলো ক্ষমা করুন এবং আমাদের হক পথের উপর দৃঢ় রাখুন, যার ফলে আমরা সেই সব সম্মান ও মর্যাদার স্তরে উপনীত হতে পারি ইনশা আল্লাহু তাআলা। সুতরাং আমরা দুনিয়ার জীবনে কাউকে উপহাস করব না, কেননা এখানে তাওবার সুযোগ আছে, এখানে যে কোনো সময় তাওবা করে সঠিক পথে ফিরে আসার সুযোগ আছে। কিন্তু পরকালীন জীবনে এমন একটা সময় আসবে যখন আপনার নিজের আত্মীয় স্বজনকে উপহাস করতেও আপনার খারাপ লাগবে না। আলাল আরাইকি ইয়ানজুরুন হাল সুইবাল কুফফারু মা কানু ইয়াফআলুন, সিংহাসনে বসে তারা তাদের দেখবে এবং কাফিররা যা করত তারা তার প্রতিদান পেয়েছে তো, সূরা আল মুতাফফিফিনের শেষ দুই আয়াত। তাদের কৃতকর্মের পূর্ণ প্রতিফল তাদেরকে দেয়া হবে, এখন হচ্ছে প্রতিদানের পালা। দুনিয়াতে যে উপহাস করেছে পরকালে তাকে নিয়ে অন্যরা উপহাস করবে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে আল আরাইকের উপর সমবেত করেন, যেন আমাদের সাথে এমন আচরণকারীদেরকে সেদিন এভাবে আমরা দেখতে পারি ইনশা আল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল, মুসলিম কিংবা মুজাদ্দিদ যেই এই কাজের দায়িত্ব গ্রহণ করেছে তাদের প্রত্যেককেই পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নাহ। সুতরাং আমাদের সবরের উপর আরও দৃঢ় হওয়া এবং এর উপর আমল করা প্রয়োজন, আর তা একমাত্র ইলম অর্জনের মাধ্যমেই হতে পারে। কেউ কেউ আছেন যারা সবকিছু একসাথে শুরু করে দিতে চান, আমি তাদেরকে এটা মানা করব। তবে যারা মাত্র দুটো বিষয়ে আমার পরামর্শ চান আমি বলব সবর এবং ইলম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অবিচল রাখুন ও পথভ্রষ্টতা থেকে হিফাজত করুন। পরবর্তী পয়েন্ট, কুরআনে এই পরীক্ষা সংক্রান্ত কি কি আয়াত আছে? আমরা এখন এই পরীক্ষার বিষয়ে কুরআনে উল্লেখিত কিছু আয়াত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারাতে বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন, এবং আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি এবং ফল ও ফসল বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও সবরকারীদেরকে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম লাম আত-তাওকিদ, নিশ্চিতভাবেই এটা ঘটতে যাচ্ছে। যখন কোনো কিছু ঘটাতে যাওয়ার ব্যাপারে নিশ্চিত করা হয় তখন লাম আত তাওকিদের ব্যবহার আসে, এটা বাক্যে শপথ বোঝাতেও ব্যবহার হয়, অর্থাৎ লাম আল কসম, আল্লাহ শপথ করছেন যে ওয়াল্লাহি তোমাদেরকে পরীক্ষা করা হবে। এবং ঠিক এর পরের অক্ষরটি হচ্ছে নুন, ভারী নুন। কুরআনে প্রায় সর্বত্রই এ ধরনের সামঞ্জস্যতা লক্ষ্য করা যায়। সূরা মুহাম্মাদের এই আয়াতের প্রতি লক্ষ্য করুন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম হাত্তা নাআলামাল মুজাহিদিনা মিনকুম ওয়াসসাবিরিনা ওয়া নাবলুয়া আখবারাকুম, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব যে পর্যন্ত না ফুটিয়ে তুলি তোমাদের মধ্যে জিহাদকারীদেরকে এবং সবরকারীদেরকে, এবং যতক্ষণ না আমি তোমাদের অবস্থানসমূহ যাচাই করি। আরেকটি আয়াত সূরা আল ইমরানের 186 নম্বর আয়াত, لَتُبْلَؤُنَّ فِي أَمْوَالِكُمْ وَأَنفُسِكُمْ وَلَتَسْمَعُنَّ مِنَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ مِن قَبْلِكُمْ وَمِنَ الَّذِينَ أَشْرَكُوا أَذًى كَثِيرًا وَإِن تَصْبِرُوا وَتَتَّقُوا فَإِنَّ ذَلِكَ مِنْ عَزْمِ الْأُمُورِ।
অবশ্যই তোমাদেরকে ধন সম্পদ এবং জীবন সম্পর্কে পরীক্ষা করা হবে, এবং অবশ্যই আহলে কিতাব ও মুশরিকদের থেকে তোমরা অনেক কষ্টদায়ক কথা শুনতে পারো, কিন্তু যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং সংযমী হও তবে তা হবে দৃঢ় সংকল্পের কাজ। প্রতিটি আয়াতে একই অর্থে এই লামের প্রয়োগ ঘটেছে, লাম আত তাওকিদ কিংবা লাম আল কসম। শেষ আয়াতটির দ্বিতীয় অংশের প্রতি লক্ষ্য করুন, ওয়ালা তাসমাউন্না মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া মিনাল্লাযীনা আশরাকু আযান কাসীরা, এবং অবশ্যই আহলে কিতাব ও মুশরিকদের থেকে তোমরা অনেক কষ্টদায়ক কথা শুনতে পারো। এটি একটি সুনিশ্চিত ও অনিবার্য বিষয়। সুতরাং আমরা কিভাবে এর মোকাবেলা করতে পারি, এর উত্তরও এখানে বলে দেওয়া হয়েছে, ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু ফাইন্না যালিকা মিন আযমিল উমুর, কিন্তু যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং সংযমী হও তবে তা হবে দৃঢ় সংকল্পের কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই আমাদেরকে একা ফেলে যান না। আমরা যদি সবরকারী ও মুত্তাকিদের অন্তর্ভুক্ত হই, যাবতীয় ব্যাপারে এটাই আমাদেরকে সাফল্যের শেষ চূড়ায় পৌঁছে দেবে। এটি আমাদের পরকালীন জীবনে সফলতার অন্যতম পাথেয়। পার্থিব জীবনে আপনার দাওয়ার ফলাফল কি তা দেখা জরুরি নয়। কেউ কেউ চূড়ান্ত বিজয় লাভের কামনা করে। আসলে চূড়ান্ত বিজয় হল হকের রাস্তায় ধৈর্যের সাথে অবিচল থাকা এবং এর উপরেই মৃত্যুবরণ করা। আর তাই আমরা আল্লাহর কাছে সবসময় কেবল এই দোয়াই করি, তিনি যেন আমাদের নির্ভেজাল তাওহীদ ও হক পথের উপর দৃঢ় ও অবিচল রাখেন। নবী রাসূল ও বিশ্বাসীরা অসংখ্য পরীক্ষা ও ফিতনার মুখোমুখি হয়েছেন। তাদের মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে আমাদের রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি পরিমাণ দুঃখ কষ্ট সহ্য করেছিলেন যে আল্লাহ তাআলা তাকে সান্ত্বনা প্রদানের উদ্দেশ্যে আয়াত নাজিল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আনআমের 34 নম্বর আয়াতে বলেন, ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিক ফাসাবারু আলা মা কুযযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা ওয়ালা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ ওয়ালাকাদ জাআকা মিন নাবাইল মুরসালিন। নিশ্চয়ই হে মুহাম্মদ, আপনার পূর্বেও বহু রাসূলকে মিথ্যাবাদী বলা হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও তারা এর উপর সবর করেছিলেন যতক্ষণ না আমার সাহায্য তাদের কাছে পৌঁছায়। আল্লাহর বাণীর পরিবর্তনকারী কেউ নেই, আর অবশ্যই রাসূলদের কিছু সংবাদ তো আপনার কাছে পৌঁছেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্মম অত্যাচারের ফলে তিনি তীব্র যন্ত্রণায় যখন কাতর হয়ে পড়েছিলেন, তখন আল্লাহ তাকে বলছেন যে আপনার পূর্বে যারা এসেছিলেন তারা তাদেরকেও এভাবে অস্বীকার করেছিল এবং তাদের উপর অনেক অত্যাচার করা হয়েছিল। তারা ওদের অস্বীকৃতি ও নিজেদের উপর আসা পরীক্ষার উপর সবর করেছিল এবং তারা কষ্টভোগ করেছিল যতক্ষণ না আল্লাহর বিজয় এসে তাদের কাছে পৌঁছে। ওয়ালা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ, এবং আল্লাহর বাণীর পরিবর্তনকারী কেউ নেই, এর কোনো বিকল্প নেই। প্রত্যেক দায়ীকে এটা জানতে হবে এবং এই আয়াতটি তিলাওয়াত করতে হবে। এমন কেউ নেই যে আল্লাহর আয়াতের পরিবর্তন ঘটাবে। সুতরাং বিজয় আসবেই, এবং সেই সাথে বিজয়ের পূর্বের পরীক্ষাসমূহও নিশ্চিতভাবেই আসবে। আপনি আল্লাহর সুন্নাহ ও স্বাভাবিক নিয়মে কোনো রকম ব্যতিক্রম পাবেন না। আপনারা যদি আমার নবী ইউসুফ আলাইহিসসালামের পাঠশালা নামক লেকচারটি শুনে থাকেন, আমি সেখানে দুজন সম্মানীয় আলিমের কথা বলেছিলাম। তারা তাদের জীবনভর অসংখ্য পরীক্ষা ও দুঃখ কষ্টের মধ্য দিয়ে গেছেন। আমরা ইমাম আবু হানিফা এবং চার ইমাম রাহিমাহুমুল্লাহ তাদের ব্যাপারে বলেছিলাম যে তারা বিপদ আপদ ও দুঃখ কষ্টে কি পরিমাণ জর্জরিত হয়েছিলেন এবং একের পর এক তারা কেবল পরীক্ষার সম্মুখীন হয়েছেন। এমন আরও কিছু বই আছে যেখানে বিভিন্ন মুজাদ্দিদ ব্যক্তিদের ইতিহাস ও আলোচনা উঠে এসেছে, যেমন সিয়ার আলামিন নবুলা। ইতিহাসের এসব মহাপুরুষদের মধ্যে এমন একজনও কি ছিলেন যাকে তার সমগ্র জীবনব্যাপী কোনো ফিতনার মোকাবেলা করতে হয়নি? না, এমন কেউই ছিলেন না। ওয়ালাকাদ জাআকা মিন নাবাইল মুরসালিন, এবং অবশ্যই রাসূলদের কিছু সংবাদ তো আপনার কাছে পৌঁছেছে। অর্থাৎ আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে আপনার আগে যারা রাসূল হিসেবে এসেছিলেন তাদের বেলাতেও আপনার মতোই হয়েছিল, তারাও পরীক্ষা ও ফিতনার সম্মুখীন হয়েছিলেন এবং শেষে তারা বিজয়ী হয়েছেন। সুতরাং আপনার বেলাতেও অনুরূপ ঘটবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দাওয়া ও ব্যক্তিগত জীবন সব ক্ষেত্রেই একের পর এক ফিতনার মুখোমুখি হয়েছেন এবং পরীক্ষিত হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সবরের আদেশ দিয়েছেন, ফাসবির। কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্ততপক্ষে 11 বার সবরকারী হবার ব্যাপারে তাকে সরাসরি নির্দেশ প্রদান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুদে বলেন, ফাসবির ইন্নাল আকিবাতা লিল মুত্তাকিন, সুতরাং আপনি ধৈর্য ধারণ করুন, নিশ্চয় শুভ পরিণাম সংযম অবলম্বনকারীদের জন্যই। অধিকাংশ সময় দেখা যায় যে উম্মা যখন কোনো বিপদ সংকুল অবস্থার মধ্য দিয়ে অতিক্রম করে তখন সবাই আসন্ন বিজয়ের কথা ভুলে যায়, কিন্তু চূড়ান্ত বিজয় তো আল মুত্তাকিনদের জন্যই। সূরা তোয়াহার 130 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাসবির আলা মা ইয়াকুলুন, সুতরাং হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা যা বলে সে বিষয়ে আপনি ধৈর্য ধারণ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধৈর্য ধরতে বলছেন, কেননা তাকে তার নিজের ব্যাপারে অনেক কথা শুনতে হবে। আপনি ঘরে বসে থাকলে আপনাকে এভাবে কথা শোনা লাগবে না, দাওয়ার ময়দানে নামুন, তাহলে আপনাকে নিজের ব্যাপারে সবচেয়ে আপত্তিকর কথাগুলি শুনতে হবে, ফলে আপনি হয়তো নিজে নিজেই নিজের ব্যাপারে সন্দিহান হয়ে উঠবেন। আরেকটি আয়াত, ফাসবির ইন্না ওয়াদাল্লাহি হক, সুতরাং আপনি সবর করুন, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য, সূরা আর রুমের ৬০ নম্বর আয়াত। ফাসবির ইন্না ওয়াদাল্লাহি হক, অতএব আপনি সবর করুন, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য, সূরা গাফিরের ৫৫ নম্বর আয়াত। একই কথা সূরা গাফিরের ৭৭ নম্বর আয়াতে দ্বিতীয়বার বলা হয়েছে, ফাসবির ইন্না ওয়াদাল্লাহি হক, সুতরাং হে মুহাম্মদ আপনি সবর করুন, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন একই কথা তিনবার পুনরাবৃত্তি করলেন? এটা কি নিছক এমনি? অথচ কুরআনের একটি বিন্দুও অকারণে পুনরাবৃত্তি করা হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একে বারবার স্মরণ করাতে চেয়েছেন, যাতে আমরা এটা বারবার পড়ি এবং অনুধাবন করি যে মুমিনের জন্য প্রতিকূল অবস্থায় ফসবির অর্থাৎ সবর অবলম্বন করাই হল একমাত্র সমাধান। আবার সূরা আল ইনসানের ২৩ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না নাহনু নাযযালনা আলাইকাল কুরআনা তানযীলা, নিশ্চয়ই হে মুহাম্মদ আমি আপনার প্রতি পর্যায়ক্রমে কুরআন নাজিল করেছি। এখানে তানজিলা শব্দের অর্থ হচ্ছে পর্যায়ক্রমে। এই আয়াত শুনলে মনে হতে পারে যে পরের আয়াতে হয়তোবা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য বলা হবে, অনেকটা এরকম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন নাজিল করেছেন এবং এর দ্বারা আপনাকে সম্মানিত করেছেন, সুতরাং আপনি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হন। কিন্তু পরের আয়াতটি হচ্ছে ফাসবির লি হুকমি রব্বিক, সুতরাং হে মুহাম্মদ ধৈর্যের সাথে আপনার রবের নির্দেশের অপেক্ষা করুন। এটা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন অর্থে বলা হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আদেশ করছেন যে আল্লাহ তার জন্য যা নির্ধারণ করেছেন তিনি যেন সে ব্যাপারে ধৈর্য অবলম্বন করেন। আরেকটি আয়াত, ফাসবির লি হুকমি রব্বিক ওয়ালা তাকুন কাসাহিবিল হুত, আপনি আপনার পালনকর্তার আদেশের অপেক্ষায় সবর করুন এবং মাছওয়ালার মতো হবেন না যখন সে দুঃখে কাতর হয়ে ডেকেছিল, সূরা আল কলামের ৪৮ নম্বর আয়াত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আপনার জন্য আল্লাহ যা ইচ্ছা করেছেন তার উপর ধৈর্য ধারণ করুন, মাছের নবীর মতো হবেন না, যখন বিপদ আপনাকে পেয়ে বসবে আপনি সবর করবেন, ইউনুসের মতো সব ফেলে চলে যাবেন না। আরও একটি আয়াত, ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রুসুল, অতএব আপনি সবর করুন যেমন করেছিলেন দীর্ঘ প্রতিজ্ঞ রাসূলগণ, সূরা আল আহকাফের ৩৫ নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূলদের সবার কথা স্মরণ করিয়ে দিচ্ছেন যে তাদের মতো আপনিও সবরকারীদের অন্তর্ভুক্ত হয়ে যান। সুতরাং এটা কোনো সহজ দায়িত্ব না, এটা যদি সহজ সাধ্যই হতো তবে প্রত্যেকেই এই পথের উপর বহাল থাকত। এটা এমন এক কাজ, এমন এক পথ যার সর্বত্র অসহনীয় বিপদ ও কাঁটায় পরিপূর্ণ, কিন্তু এটাই জান্নাতে যাবার রাস্তা। অন্য আরেকটি রাস্তা আছে যেটি আরাম আয়েশ ও লাল গালিচায় মোড়ানো, কিন্তু এর গন্তব্যস্থল অত্যন্ত কষ্টদায়ক। আর যাই হোক, আমরা কেউ অন্তত এ পথে যেতে চাই না, এমনকি যদিও একে দেখে ভালো মনে হয় তারপরেও আমরা এ পথে যেতে রাজি নই। আমরা বরং সে পথেই যেতে চাইব যে পথ কষ্টকর মনে হলেও আমাদেরকে সঠিক গন্তব্যে পৌঁছে দেবে। আজকে বিন্দুমাত্র কিছু ঘটলেই মানুষ আকস্মিকভাবে তার দিন নিয়ে সংশয়গ্রস্ত হয়ে পড়ে, সঠিক পথ ছেড়ে সে সম্পূর্ণ উল্টো দিকে মোড় নেয়। আপনার মাথায় যদি কখনো দুর্গন্ধ আবর্জনা চাপিয়ে দেয়া হতো তখন হয়তো আপনি অভিযোগ করতে পারতেন, যদি উটের নাড়িভুড়ি আপনার দিকে ছুঁড়ে মারা হতো আর লোকেরা হাসতে হাসতে একে অপরের উপর গড়াগড়ি খেত তখন হয়তো আপনি রেগে গিয়ে কিছু বলতে পারতেন, যদি আপনাদের কেউ মার খেয়ে শ্বাসরুদ্ধ অবস্থায় পড়ে থাকে এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে এসে তাকে মৃত্যুর হাত থেকে উদ্ধার করে তাহলে হয়তো এ নিয়ে কেউ কথা বলতে পারে, কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে ভাবে অবরোধ আরোপ করা হয়েছিল আপনার বেলাতেও যদি তাই করা হয়, মূলত একে আপনি অবরোধ, জেল কিংবা কনসেন্ট্রেশন ক্যাম্প যে কোনো কিছু বলতে পারেন, সবগুলোই এক্ষেত্রে প্রযোজ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুহাবে আবু তালিবে ছিলেন, আপনি যদি এর সম্পর্কে বিস্তারিত জানতেন তাহলে আপনার কাছে এটাকে কারাগারের চেয়েও বেশি কিছু মনে হতো। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করতে লাগলো এবং ভণ্ড নামে তাকে অভিহিত করলো। তার বিরুদ্ধে এই অভিযোগ কোনো ছোটখাটো কিছু ছিল না, কারণ তাকে কোনো মানুষের সাথে না বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ভণ্ডামির অপরাধে অভিযুক্ত করা হয়েছিল। তারা তাকে মাজনুন অর্থাৎ এক উম্মাদ ব্যক্তি আখ্যা দিয়েছিল। ওয়াল্লাহি এমন অনেক জঘন্য অপরাধীরাও আছে যারা হত্যা ও খুনের অভিযোগে অভিযুক্ত হয়ে আসে, তারাও নিজেকে পাগল দাবি করে কয়েক বছর পরেই মুক্তি পাওয়ার পরিবর্তে বরং বাকিটা জীবন কারাগারেই কাটিয়ে দিতে ইচ্ছুক থাকে। সারা জীবন কারাগারে কাটাবে তবুও পাগলের খাতায় নাম আসুক সেটা তারা চায় না। কারাগারের দেয়ালের উপাশে জীবন কাটলেও তাদের অন্তরের বিশুদ্ধতা তাদেরকে পাগলের খেতাব মেনে নিতে বাধা দেয়। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল ও উম্মাদ নাম দেয়া হয়েছিল। কেবল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই না, বরং তার আগের নবী রাসূলদেরকেও একই নামে ডাকা হতো। আপনাকে কেউ পাগল বলে ডাকে এটা যেন তেন কোনো বিষয় না। আল্লাহ বলেছেন, কেবল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই না, বরং সমস্ত নবী রাসূলকেই এই নামে ডাকা হয়েছে। কাযালিকা মা আতাল্লাযীনা মিন ক্বাবলিহিম মির রাসূলিন ইল্লা ক্বালু সাহিরুন আও মাজনুন। এমনি ভাবে তাদের কাছে পূর্বের যে রাসূলই আগমন করেছে তারা বলেছে এ এক জাদুকর না হয় উম্মাদ। সূরা আয-যারিয়াতের 52 নম্বর আয়াত। আজকের দিনে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে থাকতেন তারা তাকে অযোগ্য ও অপদার্থ আখ্যা দিত। মূলত ওয়াল আয়াযু বিল্লাহ তারা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জঙ্গি বলতো। আমার জীবন, আমার আত্মা, আমার অন্তর, আমার পরিবার এবং আমার সম্পদ সবকিছু আমার হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কুরবান হোক, আমি নিশ্চিত তারা তাকে ঠিক এটাই বলতো। وَإِذَا رَأَوْكَ إِن يَتَّخِذُونَكَ إِلَّا هُزُوًا أَهَذَا الَّذِي بَعَثَ اللَّهُ رَسُولًا এবং তারা যখন আপনাকে দেখে আপনাকে কেবল বিদ্রূপের পাত্র রূপেই গ্রহণ করে। তারা বলে এই কি সেই ব্যক্তি যাকে আল্লাহ রাসূল করে প্রেরণ করেছেন। সূরা আল ফুরকানের এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা বিদ্রূপ করে। যদি আপনাকে নিয়ে কেউ বিদ্রূপ ও হাসি তামাশা করে এটা কষ্টদায়ক। তারা বলে যে আল্লাহ কি এই ব্যক্তিকে রাসূল করে পাঠিয়েছেন, আল্লাহ কি এর চেয়ে ভালো কাউকে পেলেন না। তারা সবাই বসে বসে হাসি তামাশা করে এবং বলে আহাযাল্লাযী বাআসাল্লাহু রাসূলা, এই কি সেই ব্যক্তি যাকে আল্লাহ রাসূল করে প্রেরণ করেছেন। তারা ঘৃণা নিয়ে তার আপাদ মস্তক নিরীক্ষণ করে এবং বলে আল্লাহ কি এর চেয়ে আর ভালো কাউকে পাননি। وقالوا لولا نزل هذا القرآن على رجل من القريتين عظيم। তারা বলে কুরআন কেন দুই জনপদের কোন প্রধান ব্যক্তির উপর অবতীর্ণ হলো না, অর্থাৎ মক্কা বা বাইরের কোন এক বিখ্যাত ব্যক্তির উপরে কেন কুরআন নাজিল করা হলো না, আল্লাহ কি তার চেয়ে উত্তম কাউকে খুঁজে পাননি। কুরআনে বহুবার এটির উল্লেখ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা আবসিনিয়াতে নাজ্জাশির ভূমিতে বিতাড়িত হলেন, বাকিদের অনেককেই তপ্ত রোদের নিচে নির্যাতন করা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর মারা হয়। তিনি আল্লাহর কাছ থেকে হিজরতের নির্দেশ পেলেন এবং পথে তার প্রিয় বন্ধুর সাথে আল্লাহর অপরিসীম দয়ায় সাপ বিচ্ছু ভরা এক গুহায় আশ্রয় নিলেন। তার সন্তান আল কাসিম, ইব্রাহিম, আবদুল্লাহ, জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম একের পর এক সকলেই তার জীবদ্দশায় মৃত্যু বরণ করেছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাই ছিলেন একমাত্র সন্তান যিনি তার জীবদ্দশার শেষ পর্যন্ত বেঁচেছিলেন এবং তখন তিনি জানতে পারলেন যে ফাতিমা ও তার ঠিক পরেই মৃত্যুবরণ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে থাকতেই ফাতিমার মৃত্যুকাল সম্পর্কে অবহিত হয়েছিলেন। একের পর এক বিপদ, একের পর এক ফিতনা, তার ব্যক্তিগত ও দাওয়ার জীবন উভয় ক্ষেত্রেই এগুলো সংঘটিত হয়েছিল। আজকে আমরা আমাদের বাবা মা কিংবা ছেলে মেয়ে কোনো একজনকে হারিয়েই এমনভাবে বিমর্ষ হয়ে পড়ি যেন তা থেকে আর ঘুরে দাঁড়ানো আমাদের পক্ষে সম্ভব না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমস্ত সন্তানকেই হারিয়েছিলেন, একমাত্র ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেঁচেছিলেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাওয়াতুল্লাহি ওয়া সালামুহু আলাইহি, এমনকি তার জীবনের ক্রান্তিকালেও তিনি দুর্দশা থেকে মুক্তি পাননি। বুখারী ও মুসলিমের একটি হাদিসে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যুশয্যায় শায়িত তখন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখতে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন জ্বরে কাঁপছিলেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দেহে হাত রাখলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো খুবই অসুস্থ। ইবনে মাসউদ আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাকে দুইজনের কষ্ট দেওয়া হয়েছে। ইবনে মাসউদ জিজ্ঞাসা করলেন, আপনার জন্য কি পুরস্কারও দ্বিগুণ হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, ঠিক যেমন আমি দ্বিগুণ পুরস্কার পাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল ওয়াসিলার মালিক এবং এটি নিঃসন্দেহে অত্যন্ত দামি। সুতরাং আপনি যদি আল্লাহর নিকটবর্তী হতে চান, যদি আল ওয়াসিলার নিকটবর্তী হতে চান এবং আল্লাহর আরশের নিকটতম স্থানে পৌঁছাতে চান, তবে যথাসম্ভব সাধ্যানুসারে এই পথকে আঁকড়ে ধরুন, একে ধারণ করুন ও সবরকারীদের অন্তর্ভুক্ত হন। দাওয়ার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহান বৈশিষ্ট্য ছিল সবর। তিনি যদি তার দাওয়ার খাতিরে প্রতিশোধ নিতে চাইতেন, তবে তাইববাসীদের জন্য তিনি এক দৃষ্টান্ত স্থাপন করতে পারতেন। তাইববাসীদের রক্ত পর্বতের চূড়া থেকে নেমে সমগ্র মক্কা উপত্যকায় প্রবাহিত হতো এবং কুরাইশ গোত্র ও এর আশেপাশের জনপদ এবং সমস্ত আরব উপদ্বীপের সকলেই জানতে পারত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবাধ্য হবার পরিণাম কেমন হতে পারে, এবং তারা এই শিক্ষা কোনো দিনই ভুলত না। কিন্তু তিনি বললেন, না, ওদের ছেড়ে দিন। তিনি পর্বতের ফেরেশতা যারা তৎক্ষণাৎ তা বাস্তবায়নে প্রস্তুত ছিল, তিনি তাদেরকে বললেন, ওদেরকে ছেড়ে দিন, হয়তো তাদের মধ্য থেকে এমন কেউ আসবে যে আল্লাহর ইবাদত করবে। সুতরাং নিজেকে দায়ী হিসেবে গড়ে তুলতে হলে এটিকে অবশ্যই মনে রাখতে হবে, যখনই তার উপর কোনো বিপদ এসেছে কিংবা তিনি বহিষ্কৃত হয়েছেন, তিনি পূর্বের চেয়েও বেশি আদর্শবাদী হয়েছেন এবং অধিক উদ্যমে তার লক্ষ্যে এগিয়ে গেছেন। তিনি তার বিজয় লাভের ব্যাপারে একেবারে সুনিশ্চিত ছিলেন, কেননা তার চোখের সামনে ছিল সেই আয়াত, সেই কথা, ফসবির, সবর ছাড়া বিজয় লাভ সম্ভব ছিল না। এটি স্বাভাবিক যে একজন দায়ী তার কঠিন মুহূর্তে সবচেয়ে বেশি আদর্শবাদী হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিন মুহূর্তগুলোতে তার সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের সবচেয়ে আশাপ্রদ ভবিষ্যৎবাণী প্রদানের মাধ্যমে অনুপ্রাণিত করতেন। এ থেকে আমরা শিক্ষা পাই যে অন্য সবার কাছে যখন মনে হবে যে এটাই সবথেকে তিক্ত ও কঠিন পরিস্থিতি, একজন দায়ী সেই মুহূর্তে সবচেয়ে বেশি আশা অনুভব করবেন। একজন দায়ী হবেন সুস্থির, আশ্বস্ত। তিনি জানবেন যে বিজয় একেবারেই নিকটবর্তী এবং তিনি তার দায়িত্বের ব্যাপারেও সচেতন হবেন যে জাহাজ উদ্ধারের দায়িত্ব মূলত তারই। দেখুন, কঠিন বিপদের সময়গুলোতে কিভাবে বিজয়ের ওয়াদা প্রদান করা হয়েছিল। সূরা আল আহজাব নাজিলের সময় ছিল মুসলিম উম্মার সবচেয়ে বিপদসংকুল মুহূর্তগুলোর অন্যতম। তখন ছিল ভয়াবহ রকমের ঠান্ডা, এবং আপনারা নিশ্চয়ই জানেন যে মদিনা মরুভূমির দেশ এবং মরুভূমিতে কি পরিমাণ ঠান্ডা অনুভূত হয়। সে সময় ভারী বর্ষণ ও শিলাবৃষ্টি হয়েছিল। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিলেন এবং সমগ্র দুনিয়া তাদের বিরুদ্ধে এক হয়েছিল। সূরা আল আহজাবের ১১ নম্বর আয়াতে বলা হয়েছে, হুনালিকা বুতুলিয়াল মুমিনুনা ওয়া জুলজিলু জিলজালান শাদীদা। সে সময় মুমিনরা পরীক্ষিত হয়েছিল এবং তারা ভীষণভাবে প্রকম্পিত হচ্ছিল। তারা ভীত হয়ে পড়েছিলেন। গতফান, নাজদ, কিনানা, সুলাইম, মুররা, আসজা, কুরাইশ এবং সকল গোত্র তাদের বিরুদ্ধে এক হয়েছিল। ইহুদিরা মদিনার বাইরে অবস্থান করছিল, যদিও শেষ মুহূর্তে তারাও প্রতারণা করেছিল। অথচ এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আশাবাদী। পুরো দুনিয়া তার বিরুদ্ধে এক হয়ে দাঁড়িয়েছে এবং তিনি বলছেন যে আমরা অবশ্যই বিজয়ী হব, আমরা দুই সুপার পাওয়ার রোম ও পারস্যের উপরেও বিজয়ী হব। তিনি এই কথা তখন বলছিলেন যখন সমগ্র বিশ্ব তার বিরুদ্ধে একত্রিত হয়ে তাকে প্রায় বিতাড়িত করে ফেলেছিল। এটাই ছিল আল আহজাবের উদ্দেশ্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীদের উচ্ছেদ করা। সেই পরিস্থিতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আমরা সমগ্র সানা, পূর্ব, পশ্চিম ও মধ্যপ্রাচ্যের উপর বিজয়ী হব, সম্পূর্ণ দুনিয়া আমাদের নিয়ন্ত্রণে আসবে। যাদের অন্তরে ব্যাধি ছিল তারা বলছিল, তোমরা কি এই ব্যক্তির কথা, এই কথাগুলো বিশ্বাস করো যে সুপার পাওয়ারদের প্রাসাদগুলো তোমাদের নিয়ন্ত্রণে আসবে? অথচ সে নিজেই এখন পরীক্ষা খনন করছে, আর আমরা এমনকি নিজেদেরকেও রক্ষাও করতে পারছি না। সে তোমাদেরকে সমগ্র দুনিয়ার উপর কর্তৃত্ব লাভের কথা শোনাচ্ছে, অথচ আমরা এখান থেকে কয়েক পা এগিয়ে গিয়ে প্রাকৃতিক কাজ সারতে টয়লেটে যেতেও ভয় পাচ্ছি। সূরা আল আহজাবের ১২ নম্বর আয়াতে এই কথা বর্ণিত হয়েছে, ওয়াইদ ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুম মা ওয়া'আদানাল্লাহু ওয়া রাসূলুহু ইল্লা গুরুরা। এবং যখন মুনাফিক ও যাদের অন্তরে সংশয় রোগ ছিল তারা বলছিল, আল্লাহ ও তার রাসূল আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছেন তা প্রতারণা ছাড়া অন্য কিছু নয়। সেই অন্ধকার মুহূর্তে পরিস্থিতি যখন ক্রমাগত খারাপের দিকে যাচ্ছিল, বরাবরের মতোই দৃঢ় প্রতিজ্ঞ মুমিনদের ঈমান আরো মজবুত হচ্ছিল। পরিস্থিতি যত খারাপ হয় তাঁদের ঈমান ততই বৃদ্ধি পেতে থাকে। তাই বৃষ্টিপাত তাদের ঈমানকে আরো বাড়িয়ে দিয়েছিল। শেষ মুহূর্তে গোত্রগুলো যখন তাদের সাথে প্রতারণা করল, এতেও তাদের ঈমান আরো মজবুত হল। সর্বশেষ চূড়ান্ত অবস্থা ছিল তখন যখন তাদের মাত্র কয়েক গজের মধ্যেই 10,000 লোক চলে এসেছিল। মুমিনরা তখন কি বলেছিল? ওয়ালাম্মা রাআল মুমিনুন আল আহজাব ক্বালু হাযা মা ওয়া'আদানা আল্লাহু ওয়া রাসূলুহু ওয়া সাদাকা আল্লাহু ওয়া রাসূলুহু ওয়া মা যাদাহুম ইল্লা ঈমানান ওয়া তাসলিমা। এবং মুমিনরা যখন শত্রু বাহিনীদেরকে দেখল, তারা বলল, আল্লাহ ও তার রাসূল আমাদেরকে এরই ওয়াদা দিয়েছিলেন এবং আল্লাহ ও তার রাসূল সত্য বলেছেন, আর এতে তাদের ঈমান ও আনুগত্যই কেবল বৃদ্ধি পেল। সূরা আল আহজাবের 22 নম্বর আয়াত। মুমিনরা বলছিল যে, আমরা তো এরই প্রতীক্ষা করছিলাম, এটাই সেই চরম বিপদের মুহূর্ত, কিন্তু আমরা এর জন্যই অপেক্ষা করছিলাম। যতক্ষণ পর্যন্ত একজন দায়ী সত্য ও সঠিক পথের উপর থাকবে, বিপদ ও প্রতিকূলতা বৃদ্ধির সাথে সাথে আল্লাহর আয়াতের প্রতি তার আশা ভরসাও তত বাড়তে থাকবে। রাত কখনো সবসময় থাকে না, রাত তো মাত্র কয়েক ঘন্টার, আর একসময় আধার চিরে দিনের আলো বেরিয়ে আসে। সুনান আত তিরমিজিতে বর্ণিত একটি হাদিসে আছে, সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসি আশাদ্দু বালা, অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে বেশি কাকে পরীক্ষা করা হয়? এই প্রশ্নটি যদি এখন আমাকে করা হতো এবং ইসলামের মূলনীতি ও ধারণাগুলোর ব্যাপারে আমার যদি কোনো পড়াশোনা না থাকত, তবে আমি হয়তো বলতাম যে গুনাহগার ব্যক্তিদেরকে সবচেয়ে বেশি পরীক্ষা করা হয়। জিনা, ব্যভিচারকারী ও ধর্ষক, এরাই তো সবচেয়ে বেশি পরীক্ষিত হবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, নবী ও রাসূলদেরকে এবং তাদের অনুসারীদেরকে। ইউবতালার রাজুলু আলা হাসাবি দীনিহ ফা ইন কানা ফি দীনিহি সালাবাহ ইশতাদ্দ বালাউহু, প্রত্যেক ব্যক্তি তার ঈমান অনুযায়ী পরীক্ষার সম্মুখীন হয়। কার দীন কতটা মজবুত সে কি নিজে নিজে তা প্রমাণ করতে পারবে? না। কারো দীন যদি মজবুত হয়, তবে তার পরীক্ষা আরো বাড়িয়ে দেয়া হয়। কেউ যদি জান্নাতের দ্বিতীয় স্তরে পৌঁছানোর ক্ষমতা রাখে, তবে সে তৃতীয় স্তরে পৌঁছাতে পারবে কিনা সেটি দেখা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসেন, তাই তিনি চান আপনি আরো উঁচু স্তরে পৌঁছান। তিনি আপনাকে যতটা সম্ভব আরশের কাছাকাছি অবস্থানে নিয়ে যেতে চান। ওয়া ইন কানা ফি দীনিহি রিক্কাহ ইবতুলিয়া আলা হাসাবি দীনিহি, আর যদি তার দীন অতটা মজবুত না হয়, আল্লাহ তাকে শাস্তি দিতে চান না। এই ব্যক্তি কেবল জান্নাতের দরজার ভিতরেই অবস্থান করবে, এটাই তার জায়গা, এবং সে এখানেই অবস্থান করে। ফামা ইয়াবরাহুল বালাউ বিল আবদ হাত্তা ইয়াতরুকাহু ইয়ামশি আলাল আরদি মা আলাইহি খাতিয়া, বান্দা ততক্ষণ পর্যন্ত পরীক্ষার সম্মুখীন হয় যতক্ষণ না সে দুনিয়ার বুক থেকে নিষ্পাপ অবস্থায় বিদায় নেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পবিত্র করতে চান এবং তিনি আপনাকে পরিশুদ্ধ করতে চান। আল্লাহ আপনার নিষ্পাপ অবস্থায় আপনার সাথে দেখা করতে চান, যাতে তিনি আপনাকে আরশের কাছাকাছি নিয়ে যেতে পারেন। সোনাকে বারবার যত পোড়ানো হয় ও পরিশুদ্ধ করা হয়, এটা ততই খাঁটি ও নিখুঁত হয়ে ওঠে, কিন্তু এই বিশুদ্ধকরণের প্রক্রিয়াটি মোটেও সহজ না। এজন্য 1000 ডিগ্রি সেলসিয়াস কিংবা এর চেয়েও বেশি তাপমাত্রার প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও আপনাকে পরিশুদ্ধ ও খাঁটি করতে চান। আমি আজ সকালেই মাত্র কয়েক ঘন্টা আগেই ইউকের একজন দায়ীর সাথে কথা বলছিলাম। আমি তাকে জনসাধারণ ও যুবকদেরকে দাওয়া দিতে, তাদেরকে শেখাতে উদ্বুদ্ধ করছিলাম, কেননা নুরুদ্দিন জিঙ্কি রাহিমাহুল্লার এই পদ্ধতিটি খুবই ফলপ্রসূ হয়েছিল এবং এর ফলে তিনি একটি প্রজন্ম দাঁড় করিয়েছিলেন যারা হকের উপর অধিষ্ঠিত ছিল। তো সেই দায়ী আমাকে বললেন, প্রত্যেকটা লেকচারের সময় তারা আমার কাছে নোটিশ পাঠায় এবং ইউকের পুলিশ সেগুলো বাতিল করে দেয়। আমি তাকে বললাম যে এই অবস্থা তো তবু এখান থেকে ভালো, কেননা এখানকার মুসলিমরাই বরং এমন আচরণ করে। আমাদের এখানে যে মসজিদগুলো আছে তার একটিতেও উসুলা সালাসা পড়াতে দেওয়া হয় না। আমাদেরকে প্রত্যেকটি দার্সের আয়োজন করার জন্য জায়গা খুঁজে বের করতে হয় এবং আমরা এজন্য কোন রকম প্রচারণাও চালাতে পারি না, কেননা আমাদের এত লোক জায়গা দেবার মতো সামর্থ্য নেই। অনেক সময় দেখা যায় যে জায়গার অভাবে আমাদের বোনদেরকে চলে যেতে বলতে হয়। আমাদের এলাকাটিতে মসজিদের সংখ্যা ঠিক কতগুলো আমি সঠিক জানি না, তবে 15 কিংবা তার বেশি হতে পারে। এগুলোর মাঝে একটি মসজিদ থেকেও আমাকে কখনো অনুরোধ করা হয়নি কিংবা এই সুযোগ দেওয়া হয়নি যে আমি সেখানে গিয়ে কোনো বক্তব্য রাখব। 2 সপ্তাহ আগে হঠাৎ করেই একটি মসজিদের ব্যবস্থাপনা পরিষদে কিছু অদলবদল হল এবং বড় আকারের একটি ইভেন্ট আয়োজন করা হল। সেখানের এক ব্যক্তি, আল্লাহ তাকে উত্তম প্রতিদান দান করুক, তিনি বললেন যে আমি শাইখ আহমদ জিব্রিলকে আমন্ত্রণ জানাব এবং তিনি তাই করলেন। আমি তাকে বললাম, আমি রাজি, কিন্তু আপনি আগে দেখুন লোকজন এতে রাজি আছে কিনা। পোস্টার ছাপানো মাত্রই লোকেরা বলতে লাগলো, দেখো দেখো, এই লোকের পেছনে আমেরিকান সরকারের নজরদারি আছে এবং আমরা তাকে এখানে দেখতে চাই না, আপনারা কিভাবে একে আমন্ত্রণ জানান? তো আমি বললাম, কোথাও কোনো ভুল থেকে থাকলে চলুন বিতর্কের ব্যবস্থা করা যাক। আমরা জনসম্মুখে বিতর্কের জন্য প্রস্তুত হলাম এবং সেটা বেশ বড় জায়গা জুড়ে অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু বিতর্কের পর আমরা যেহেতু চারপাশে ছড়িয়ে থাকা কিছু মূর্খ নেতা, মডার্নিস্ট, পথভ্রষ্ট এবং সব ধরনের লোকদেরই মোকাবেলা করছি, তাই বলেছিলাম আমাদেরকে মুবাহালার সুযোগ দেয়া হোক যে কারা আসলে ভুলের উপর আছে, যে পথভ্রষ্ট কিংবা যে ভুলের উপর আছে তার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজব নেমে আসুক। যাই হোক, তারা আমাদের কোনো একটি ভুলও দেখাতে পারেনি। আমরা নির্ভুল নই, তবে আলহামদুলিল্লাহ আমি কোনো গর্ব করছি না, অহংকার করছি না, কিন্তু আমি দেখেছি যখনই বিতর্কের সময় উপস্থিত হয় বিইজনিল্লাহি তাআলা উপস্থিত সকলেই দেখতে পায় যে বিদ্রূপ আসলে কাদের প্রাপ্য। বিভ্রান্ত মডার্নিস্ট যারা কুফফারদের সন্তুষ্টি লাভের জন্য তাদের ভাই বোনদেরকে আক্রমণ করে, আপনি তাদের ডানে বামে তাকালে দেখবেন যে এদের আসলে কোনো সমর্থকই নেই। একই সাথে আপনি হয়তো অনেক চিৎকার হই হুল্লোড় শুনতে পাবেন, কিন্তু আপনি দেখবেন সেখানে কেউ নেই। এই নিয়ে আমাদের উসুলা সালাসার 21তম দার্স সম্পন্ন হবে, কিন্তু এর মাঝখানে আপনারা কি এমন কোনো কিছু, কোনো একটি কিছু পেয়েছেন যেটা সাধারণ বিষয়বস্তুর মধ্যে পড়ে না? মূলত এগুলো হচ্ছে একেবারে প্রাথমিক জ্ঞান যা ছেলে বুড়ো সবারই শেখা উচিত, সবারই জানা উচিত। মসজিদের এই প্রেক্ষাপটে আমার মোহাম্মদ ইকবালের কিছু কথা মনে পড়ে গেল। তিনি বলেছিলেন, ওয়াজালজালাতুল আযানি বিকুল্লি হাইয়িন ওয়ালাকিন আইনা সাওতিম মিন বিলালি মানাইরুকুম আলাত ফি কুল্লি হাইয়িন ওয়া মসজিদুকুম মিনাল ইবাদি খালি। আমি তারই কথা একটু রিভাইজ করে বলছি, ওয়া মসজিদুকুম মিন সাইহাতিল হাক্কি খালি। প্রতিদিন আপনি মসজিদে যান এবং শুনতে পান আমরা নতুন একটি মসজিদের জন্য সাদাকা তুলছি, একের পর এক ইটের গাঁথুনি ফেলা হয় এবং মসজিদ নির্মিত হতে থাকে। ওয়ালাকিন আইনা সাওতিম মিন বিলালি, কিন্তু বিলালের সেই আওয়াজ কোথায়? যখন তাদের নিজেদের উপর কোনো দুর্যোগ আপতিত হয় তারা এর নিন্দা জানাতে ব্যতিব্যস্ত হয়ে পড়ে, কিন্তু যখন কোনো মুসলিম দুর্ঘটনার শিকার হয় তখন কি আপনি এদের কাউকে তাদের আশেপাশেও দেখতে পান? না, অথচ তারা নিজেদের উপর আঘাত আসলে আপনি ঠিকই দেখবেন যে সবাই এর নিন্দা জানাতে উঠে পড়ে লেগেছে। কারাগারে মুমিনদের উপর যেভাবে অত্যাচার করা হয়, কিংবা ধরুন আজকে উম্মা যে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, আমাকে অন্তত পক্ষে এর একটি নিয়ে কথা বলতে দিন, অন্তত একটি নিয়ে হলেও আমাদের কথা বলা দরকার। ওয়া মসজিদুকুম মিন সাইহাতিল হাক্কি খালি, শহরে শহরে মিনারত গড়ে উঠেছে কিন্তু মসজিদগুলোতে আর হকের বাণী উচ্চারিত হয় না। বর্তমান উম্মা এমনই এক শোচনীয় অবস্থার মধ্য দিয়ে অতিক্রম করছে। ইনশাআল্লাহ তাআলা পরবর্তী ক্লাসে আমরা সবর বিষয়ক আরো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
এই বাংলা অডিও সিরিজটির বাকি পর্বগুলো শুনতে ভিজিট করুন মুবাশশিরিন মিডিয়ার ফেসবুক পেজ www.facebook.com/mubashirin।